ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। যদি আমাকে এই মুহূর্তে কেউ শুনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন টেক্সট করে। আমি ঠিক বুঝতে পারছি না যে আমি আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা। ফর সাম রিজন আমি একটু জানতে চাইব যে আমাকে যদি আপনারা শুনে থাকেন। হ্যাঁ, আমার মনে হয় যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। যদি শুনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন, আর না শুনতে পারলে শুনতে পাচ্ছি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ। প্রথমে একটা কমেন্ট পেয়ে গেলাম এবং আমি শুনতে পেলাম যে আপনারা জানতে পারলাম যে আপনি শুনতে পাচ্ছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সকালটা শুরু হয়েছিল বৃষ্টি দিয়ে, তারপরে হঠাৎ করেই প্রচণ্ড গরম। আমি ঢাকার কথা বলছি এবং আমরা ভূত ডট কম টিম ছিলাম ঢাকার বাইরে কোনো একটা অবস্থানে, এবং সেখানে আমরা সবাই একসাথে একটু একটা মানে কি বলছে ঘোরাঘুরি করতেই বলতে পারেন আমরা গিয়েছিলাম, এবং তারপরে ফিরে এসেছি বিকালবেলার দিকে, আর তারপরে এখন রাতের বেলায় আবারও আপনাদের সাথে। তো সবকিছু মিলিয়ে আজকের দিনটা ছিল খুবই অন্যরকম আমার জন্য এবং খুব ভালো একটা দিন ছিল আমার জন্য। ভালো লেগেছে আসলে প্রতিটা মুহূর্ত। আর এখন আমি কিছু ঘটনার শুরুতেই আমি কিছু কমেন্ট পড়ে ফেলতে চাই। আসলে আমি দেখতে পাচ্ছি যে অনেকে সিন চৌধুরী আমাকে লিখেছেন, আমার সাথে আছেন নারায়ণগঞ্জ থেকে, নাম লেখেননি, মাইমুনাম নোয়াখালী সোনাইমুড়ি থেকে আছেন আমাদের সঙ্গে, টাঙ্গাইল থেকে আছেন রাব্বি, রাব্বানী আছেন রাজশাহী থেকে, কাউসার আছেন চারিগ্রাম থেকে। এছাড়াও আমাদের সঙ্গে আরও আছেন সুজন সর্দার, আমাদের সঙ্গে আছেন খুলনা শিববাড়ি থেকে। নাম অনেকে লিখছেন না, সুতরাং আমি কমেন্ট পড়তে পারছি না। আমরা আজকের যে এপিসোডটি আপনাদের কাছে নিয়ে এসেছি সেই এপিসোডটির নাম হচ্ছে বোবা জিন, সেটাতে আমরা যাব। তবে তার আগে ছোট্ট করে একটু জানাই যে বোবা জিন ছাড়াও আমাদের আরও বেশ কিছু কথা বলার আছে আজকে। বোবা জিন নিয়ে তো কথা হবেই, কিন্তু আরও বেশ কিছু কথা বলার আছে। তার মধ্যে প্রথম যে কথাটা সেটা হচ্ছে, আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। যারা এখনও পর্যন্ত আমাদের অন্য ভুবন ঘুরে দেখেননি বা আমাদের ওয়েবসাইটে যাননি, প্লিজ 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 ভিজিট করুন, কারণ এটা পুরোপুরি আপনাদের জন্য একটা প্ল্যাটফর্ম, আপনাদের মতো করে বানানো একটা প্ল্যাটফর্ম এবং আপনাদের জন্যই বানানো একটা প্ল্যাটফর্ম। সুতরাং সেখানে অনেক কন্টেন্ট পেয়ে যাবেন, একটু প্লিজ ভিজিট করবেন। আর আজকের এই এপিসোডটি যারা শুনছেন প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের সঙ্গে আছেন শাহরিয়ার হাসান সাইফ, আমাদের আজকে অতিথি হিসেবে তার কাছেও আমরা যাব। তবে তার আগে প্রথমেই আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে একটা ঘটনা শুনে আসতে চাই। দেরি না করে চলুন সরাসরি যাই আমাদের আজকের প্রথম ঘটনায়। শুরু করা যাক।
আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা,
ভয়ের আরেক নাম ভূত ডট কম উইথ রাসেল।
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন এবং সর্বদাই ভালো থাকেন, তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমি মোহাম্মদ আশিকুজ্জামান আকাশ বলছি খুলনা গল্লামারি থেকে। 2012 সাল থেকে আমি ভূত এফএম শুনতাম, খুব ভালো একটা ইমোশন কাজ করত। পুনরায় যখন জানতে পারলাম ভূত ডট কম নতুনভাবে শুরু হচ্ছে খুবই আনন্দিত হয়েছিলাম। আজকে ধন্যবাদ দিয়ে ছোট করব না শৈশবের এই আনন্দগুলো অনবরত দিয়ে যাওয়ার জন্য। আমি অ্যাকাউন্টিং নিয়ে বিবি অনার্স কমপ্লিট করার পরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছি, যার কারণে স্টুডিওতে আসতে পারছি না। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমি যে ঘটনাটি আপনার কাছে শেয়ার করছি এই ঘটনাটি আমি আমার বন্ধুর ফুপুর কাছ থেকে শুনেছি। ঘটনাটি 2002 সালের দিকের, বলছেন আমার বন্ধুর ফুপু। আমি তখন ক্লাস সেভেনে পড়ি। আমার সব থেকে ভালো বান্ধবী ছিল রাবেয়া। একসাথে স্কুলে যেতাম, আবার স্কুল থেকে বাসায় আসতাম, একসাথে টিফিন খেতাম, একসাথে খেলাধুলা করতাম। কিন্তু হঠাৎ করেই ওকে একদিন রাস্তায় না পেয়ে স্কুলের দেরি হয়ে যাওয়ার কারণে আমি দ্রুত স্কুলে চলে আসি।
ওই দিন ও স্কুলে আসেনি। স্কুল ছুটির পরে আমি ওর বাসায় খোঁজ নিয়ে দেখি ওদের বাসায় অনেক আত্মীয় স্বজন এবং ওর বাবা আর অনেকেই বসে আছে। ঘটনাস্থলে আমি জানতে পারলাম ওর মা হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছে, যেটা নাকি ডাক্তার দেখিয়েও সুস্থ বা কোনো ভালো হওয়ার দিক খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন এইসব বিষয়ে আমি অতটা বুঝতাম না। পরবর্তীতে আমি ওর কাছ থেকে বিদায় নিয়ে বাসায় এসে আমার আব্বু আম্মুকে জানালে আব্বু ওই রাত্রে তাদের বাসায় যায় এবং পরদিন সকালে আব্বু যখন আম্মুকে বিস্তারিত বলছিল আমি তখন পড়ার টেবিলে বসে সব শুনছিলাম। বলে রাখি পরদিন শুক্রবার ছিল, যার কারণে স্কুল ছিল বন্ধ। আব্বু বলছেন, রাবেয়ার বাবার সাথে আমার রাতে কথা হয়েছে। বোঝা যাচ্ছে রাবেয়ার মায়ের কোনো অসুখ হয়নি, বরং ওনার ক্ষতি করা হয়েছে। অনেক বড় ডাক্তার দেখিয়েও কোনো উপকার হচ্ছে না, তাই তারা নাকি কালকে তাদের এক আত্মীয়ের সন্ধানে এক কবিরাজকে রাবেয়ার মাকে দেখিয়েছেন। কবিরাজ তাকে দেখার 10 মিনিট পর উঠে দাঁড়িয়ে দ্রুত বাইরে এসে গোসল করে নিলেন এবং রোগীবাদে তাদের সবাইকে বাইরে আসতে বললেন। আলাদা একটা ঘরে গিয়ে কবিরাজ তাদেরকে বলেন, রোগীর এমন অবস্থা কতদিন যাবত? তখন রাবেয়ার আব্বা বলেন, 2 সপ্তাহ ধরে এই অবস্থা। আর এই 2 সপ্তাহ ধরে উনি তেমন কোনো কথা বলেন না, বললেও কেউ বুঝতে পারে না, কেমন যেন একটা ভয়ে ভয়ে থাকেন। ওনার চোখগুলো হঠাৎ করে বড় হয়ে যায়, চারপাশে কি যেন খোঁজেন কেউ বুঝতে পারে না। খাবার খেলে পেটে থাকে না, বমি হয়ে যায়, মাঝে মাঝে বমির সাথে রক্ত আসে। কিন্তু অনেক বড় বড় ডাক্তার আমরা দেখিয়েছি, অনেক ওষুধ খাইয়েছি, কিন্তু কোনোভাবে সমস্যার সমাধান হচ্ছে না। গতকাল রাতে উনি ঘুমের মধ্যে গোঙাচ্ছিলেন, এরপর আমি হ্যারিকেন জ্বালিয়ে দেখি তার চোখ বন্ধ, কিন্তু আঙুল দিয়ে ইশারা করে কি যেন দেখাচ্ছেন। তারপর আমার এক আত্মীয়ের পরামর্শে আপনার কাছে এসেছি। এসব কথা শোনার পরে কবিরাজ বলেন, আচ্ছা দেখেন, ওনার যে সমস্যা সেটা সাধারণ কোনো সমস্যা নয় এবং ডাক্তার বা ওষুধ ওনার এই সমস্যার সমাধান দিতে পারবে না, আর আমিও এই সমস্যার সমাধান করতে পারবো না। আমি যতটুকু জানতে পেরেছি ওনাকে খুব খারাপভাবে কুফরি কালাম করা হয়েছে, এমনভাবে তাকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে যে একজন শত্রুও কখনো তার শত্রুর এমন মৃত্যু চাইবে না। আপনারা অতি দ্রুত তাকে একজন বড় আলেমের কাছে নিয়ে যান, চিকিৎসা করেন। এই সমস্যা নিয়ে যতদিন তাকে রেখে দেবেন মনে করবেন তার জীবনে বেঁচে থাকার দিনগুলো ততই ফুরিয়ে আসছে। এটা বলার পরে কবিরাজ তাঁর মতো অন্য রোগী দেখা শুরু করলেন, আমরা তাকে বাসায় নিয়ে আসলাম। রাবের আব্বু খুব ভেঙে পড়েন এবং আমার আব্বুকে বলেন, এখন আমি কি করব। আমার আব্বু তাকে সান্ত্বনা দেন এবং তিনি হাটে গিয়ে 10 জনের সাথে কথা বলবেন, এই সমস্যার সমাধান যত দ্রুত করা সম্ভব তা করার তিনি চেষ্টা করবেন। আম্মুর মুখে এই কথাগুলো শোনার পর আমি আমার মতো স্কুলে যাই, কিন্তু আমি রাবেয়াকে স্কুলে যেতেও দেখি না, খেলতেও আসতে দেখি না। 2 দিন পর আমি শুনতে পাই রাবেয়ার আম্মাকে আজকে একজন বড় হুজুরের কাছে নিয়ে যাওয়া হবে। আম্মুই জানান সেই কথা, আমার আব্বু তাদের সাথে যাবেন। আব্বু আসতে আসতে প্রায় ফজরের আজান দিয়ে দিয়েছিল। পরদিন শুক্রবার থাকায় আমি বাসায় ছিলাম, যার কারণে আব্বু সকালের খাবার খাওয়ার সময় আম্মুকে বলছিলেন, আমরা যখন হুজুরের নিকট পৌঁছেছিলাম তখন এশার আজান হয়ে গিয়েছে। নামাজ পড়ে তারপর হুজুর আমাদের একটা ঘরে বসতে বললেন। আমার আব্বু, রাবেয়ার আব্বু, আম্মু এবং আরো দুজন আত্মীয় ছিল। রাবেয়া বাসাতেই ছিল এক আন্টির কাছে। ছোট মানুষ ভয় পেতে পারে, এজন্য ওকে নিয়ে যাওয়া হয়নি। হুজুর 2টি মোমবাতি জ্বালিয়ে ঘরে একটু আলো তৈরি করে রাবেয়ার আব্বুর কাছ থেকে সব বিষয় জেনে নেন, তারপর ভালো করে দেখেন। হুজুর যখন সুরা পরে ফুঁ দিচ্ছিলেন উনি কেঁপে কেঁপে উঠছিলেন। এরপর 10 থেকে 15 মিনিট এভাবে কেটে যাওয়ার পর হুজুর রাবেয়ার আব্বুকে ডেকে বাইরে আনলেন, সাথে আমার আম্মু গিয়েছিলেন। হুজুর বলেছিলেন, রোগী আপনার কি হয়? রাবেয়ার আব্বু বলেছেন, আমার স্ত্রী। দেখেন, আপনার স্ত্রীকে খুব বাজেভাবে কুফরি কালাম করা হয়েছে এবং এটা করেছে আপনাদের পরিচিত কেউ, যে বা যারা আপনার স্ত্রীর প্রতি অনেক বেশি রেগে আছে এবং প্রতিশোধ পরায়ণ। ওরা এমনভাবে কাজটি করেছে যে একটি শত্রুও তার সাথে এরকম আচরণ করার চিন্তা করবে না। প্রথমত একটি বোবা অতি বাধ্য এবং রাগী একটি জিনকে আহ্বান করা হয়েছে। বোবা জিন হওয়ার কারণে আপনার স্ত্রী কথা বলতে পারে না, এই জন্যই তিনি ঘুমের মধ্যে গোয়ান। যখন ওই দিন ঘুমের মধ্যে তাকে দেখা দেয়, তখন সে ঘুমের মধ্যে ওইভাবে কেঁপে ওঠে এবং চিৎকার করার চেষ্টা করে, কিন্তু গোঙানি ছাড়া আর কোনো আওয়াজ করতে পারে না। রাবেয়ার আব্বা তখন বলেন, হুজুর আমরা এখন কি করতে পারি, আমার স্ত্রীকে বাঁচান, হাত জোর করি আপনার কাছে। হুজুর বলেন, এই চিকিৎসা অবশ্যই আছে, কিন্তু সেটা অতি কঠিন, আল্লাহর উপর ভরসা রাখুন, অবশ্যই এর সমাধান আল্লাহর ইচ্ছায় আমি করে দেব। আজকে রোগীকে বন্ধন দিচ্ছি, ওনার কাছে এসে ওনাকে বিরক্ত যেন কেউ করতে না পারে, উনি ঘুমালে ঘুমের মধ্যে যেন ভয় দেখাতে না পারে। আমি আগামীকাল আপনাদের বাড়িতে মাগরিবের নামাজের পর যাব, রাতে আমার থাকার ব্যবস্থা করবেন। এই বলে আব্বু তার কথা শেষ করেন। সন্ধ্যার দিকে আব্বু আম্মু আমি আমরা তিনজনই রাবেয়াদের বাসায় যাই। দেখি রাবেয়া শুকিয়ে গিয়েছে, ওর আব্বুর চোখের নিচে কালো দাগ, ওদের পরিবার কেমন যেন বিধ্বস্ত হয়ে গিয়েছে। আমাকে দেখে রাবেয়া বলল, আমার আম্মুর জন্য দোয়া করিস, আমার আম্মুর খুব কঠিন অসুখ হয়েছে। আমি ওকে বললাম, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না, আল্লাহ ভরসা। এরপর মাগরিবের নামাজের পরে দেখলাম রাবেয়ার আব্বুর সাথে সেই হুজুর বাসায় এসেছেন। হুজুর বেশ লম্বা, মুখে চাপ দাড়ি, চোখে সুরমা দেয়া। উনি বাসায় এসে আমাদের সবাইকে সালাম দিলেন, আমরা সবাই সালামের উত্তর নিয়ে একটা কক্ষে বসলাম। হুজুর বললেন, এই রুমের চার কোণায় আগরবাতি জ্বালিয়ে দিতে এবং হুজুরের সামনে দুইটা মোমবাতি জ্বালিয়ে দিতে। পরবর্তীতে হুজুরের সামনে একটি জায়নামাজ এনে বিছিয়ে দেয়া হল। তিনি বললেন, এখানে রোগীকে বসাতে হবে, যেই বলা সেই কাজ। এরপর হুজুর চোখ বন্ধ করে সূরা পড়তে লাগলেন। কিছুক্ষণ পর আমি দেখলাম রাবেয়ার মা কাঁপছেন, গোঙাচ্ছেন, হঠাৎ কেমন যেন চারপাশ নিস্তব্ধ হয়ে গেল, চালের ওপর কেমন যেন একটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ, যেন ধারালো কিছু দিয়ে টিনের উপরে আঁচড় কাটা হচ্ছে। শব্দটা আস্তে আস্তে তীব্র হতে লাগলো এবং হঠাৎ বন্ধ হয়ে গেল। হুজুর দুজন পুরুষ বাদে বাকি সবাইকে রুম থেকে চলে যেতে বললেন। এর পরের অংশটুকু আমি আমার আব্বুর মুখে শুনেছি, যখন তিনি আম্মুকে বলছিলেন, আব্বু বলছিলেন, তোমরা যখন বের হয়ে গেলে, হুজুর আবারও সূরা পড়ছিলেন, সূরা পড়ে রাবেয়ার মায়ের গায়ে ফোঁ দিলেন, হঠাৎ তিনি কেমন যেন রেগে গেলেন এবং খুবই উত্তেজিত হয়ে গেলেন, কিন্তু উনি মনে হচ্ছে নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, কিছু করতে চাচ্ছেন করতে পারছেন না, কারণ মনে হচ্ছে ওনাকে কিছু একটা দিয়ে বেঁধে রাখা হয়েছে। এরপরে হুজুর বললেন একটা পাত্রে কিছু পানি আনতে, পরিষ্কার পানি এবং কিছু সাদা কাগজ। হুজুর তার ব্যাগ থেকে জাফরানের কালি দিয়ে ওই কাগজের ওপরে কিছু লিখলেন আরবিতে এবং সেটা গামলায় রাখা পরিষ্কার পানির ওপরে সুন্দর করে বিছিয়ে দিলেন। কি আজব ব্যাপার, লেখাগুলো আপনা আপনি পানির ওপর ভেসে উঠল এবং কাগজটা ডুবে গেল কিছুক্ষণ পরে, এবং রাবেয়ার মাও গোঙাতে গোঙাতে কিছু একটা বলতে চেষ্টা করলেন, আমরা বুঝতে পারলাম না। উত্তেজিত হওয়া মানুষের সীমারেখা আছে, কিন্তু এই উত্তেজিত হওয়া একটা মানুষের পক্ষে সম্ভব নয়। এরপর হুজুর তেসবি হাতে নিয়ে সূরা পাঠ করে তিনবার ফোঁ দিলেন। দেখলাম ওই উত্তেজিত হওয়াটা কমে গিয়ে রাবেয়ার মা নিশ্চুপ হয়ে শুয়ে পড়লেন। এরপর হুজুর রাবেয়ার আব্বাকে বললেন, আপাতত জিনটিকে আমি কন্ট্রোল করেছি, ওর কিছু চাহিদা আছে যেটা না মেটালে ও কিছুতেই ছাড়বে না। ও বলতে চাচ্ছে যে ওকে পাঠিয়েছে যে সে তার কাজ সম্পূর্ণ হলে কিছু জিনিস তাকে দেবে। তখন রাবেয়ার বাবা জিজ্ঞেস করলেন, চাহিদা কি? তখন হুজুর বলেন, ওর চাহিদা হচ্ছে সাতটি ছাগল এবং একটি বড় লাল মোরগ, আর এইগুলি আপনাদের এই রাতেই একদামে কিনে নিয়ে আসতে হবে। রাবেয়ার বাবা দ্রুত আমার বাবাকে সাথে নিয়ে আরো দুজন প্রতিবেশী যারা হাট বাজার সম্পর্কে ভালো বোঝেন তাদের নিয়ে বের হয়ে গেলেন। বুঝতেই পারছেন গ্রাম অঞ্চল অতি দ্রুত কিছুই জোগাড় করা সম্ভব নয়। প্রায় চার থেকে সাড়ে চার ঘন্টা পরে 11টার দিকে এগুলো কিনে নিয়ে তারা বাসায় ফিরলেন। হুজুর বললেন, সাতটি খুঁটি গেড়ে সাতটি ছাগল গোল করে বেঁধে ফেলতে হবে। হুজুরের কথা অনুযায়ী সাতটি ছাগল গোল করে খুঁটি গেড়ে বেঁধে ফেলা হল। এরপর তিনি বললেন, যে মোরগটি আপনি এনেছেন ওই মোরগটি ওই ছাগলের গোলের মধ্যে মাঝখানে জবাই করতে হবে এবং ওই রক্তটা ওই ছাগলের পেছন থেকে গোল করে ঘুরিয়ে মোরগটিকে মাঝখানে রেখে দিতে হবে। হুজুরের কথা অনুযায়ী সকল কিছু করার পরে হুজুর বললেন, উঠোনের আশেপাশে এবং ঘরের বারান্দায় এমনকি কোনো জানালাও খোলা যাবে না, সবাই যার যার ঘরে উপস্থিত হন এবং দুজন পুরুষ আমার সাথে রোগীর কাছে আসুন, অবশ্যই কোনো বাচ্চা বা কোনো মহিলা এই উঠোনে আসবে না, উঁকি দিয়ে দেখার চেষ্টা করবে না, বিপদ হতে পারে। হুজুর আসন পেতে বসে তসবি পড়া শুরু করলেন এবং থু দিলেন পাত্রের পানিতে। ওই পানি যখন রাবেয়ার মায়ের গায়ে ছিটিয়ে দেয়া হল তখনই তিনি সোজা হয়ে উঠে বসলেন এবং গোঙাতে শুরু করলেন। কিছুক্ষণ পর প্রচণ্ড বাতাস বইতে শুরু করল, মনে হচ্ছে ঝড় হচ্ছে। চালের উপরে আবারও শব্দ, হুজুর কিছু একটা পড়ে কাপড়ে গিট দিচ্ছেন। হঠাৎ আমি দেখলাম হুজুরের ওই গিট দেওয়ার সাথে সাথেই বাতাস আস্তে আস্তে স্তব্ধ হয়ে যাচ্ছে। হুজুর বললেন, ঘরে অন্যান্য যারা আছেন তাদেরকে কোরআন শরীফ পাঠ করতে হবে, যে যে সূরা পারে সেটাই অনবরত পাঠ করে যেতে হবে। হুজুর মাথা নিচু করে এক মনে তসবি গুনে যাচ্ছেন। এদিকে রাবেয়ার মা নিস্তব্ধ নয়, এক নজরে গামলার পানির দিকে তাকিয়ে আছেন এবং প্রচণ্ড বাতাসে মনে হচ্ছে চারপাশ উড়ে যাবে, ঘরগুলো মনে হচ্ছে কাঁপছে প্রচণ্ড ঝড়ে। ঠিক তখন তিন থেকে পাঁচ মিনিট পরে আস্তে আস্তে পরিবেশ ঠান্ডা হয়ে যায় এবং রাবেয়ার মা অজ্ঞান হয়ে যান। হুজুর বললেন, আপনারা সবাই এখানে বসেন, রোগীর দিকে খেয়াল রাখেন, আমি আসছি। এই বলে হুজুর বাইরের দরজা খুলে উঠোনের দিকে গেলেন এবং পাঁচ মিনিট পর তিনি ফিরে আসলেন এবং বললেন, আল্লাহর রহমতে আপনাদের সমস্যার সমাধান হয়েছে, তবে জিনটি আবার আসবে, যদিও কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু জিনটি যাকে প্রতিশ্রুতি দিয়েছিল সে সেটা ভঙ্গ করেছে, এর জন্য তার শাস্তি পেতে হবে। তার জন্য ও আবার আপনাদের কাছে উপস্থিত হতে পারে, কিন্তু আশা করি আর কোনো সমস্যা করতে পারবে না, বাড়ি বন্ধ করে দেব। এই বলে হুজুর রাবেয়ার বাবাকে চারটা লোহা আনতে বললেন। হুজুর লোহা গামলার পানিতে ভিজিয়ে ফু দিয়ে শুদ্ধ করে চারটা পেরেক নিয়ে বাইরে গেলেন এবং বন্ধ করা শেষ করে তিনি ফিরে এসে বললেন, একটা গ্লাসে পরিষ্কার পানি আনতে, এবং সেই পানি হুজুর পরে দিলেন, রোগীর মুখে ছিটিয়ে দিতে বললেন। পানি ছিটানোর দুই থেকে আড়াই মিনিটের মধ্যে তিনি সুস্থ হয়ে চিৎকার করে কান্না করতে শুরু করেন। হুজুর পরবর্তীতে তাকে অন্য রুমে নিয়ে গিয়ে বিশ্রামের ব্যবস্থা করতে বলেন, তাঁর খাওয়া দাওয়া সুন্দরভাবে করিয়ে দিতে বলেন। রাতে হুজুরের খাবারের ব্যবস্থা করা হয়, হুজুরকে বিশ্রামের ব্যবস্থা করে দেয়া হয়। ফজরের নামাজ শেষে হুজুর হাসি মুখে সবার কাছ থেকে বিদায় নেন এবং তাঁর জন্য দোয়া চান। এভাবে কেটে যায় এক সপ্তাহ। হঠাৎ একদিন রাবেয়ার বাবা এসে আমার বাবাকে বলেন, হারুন আমার বাবার নাম, তোমার ভাবি আগে থেকে অনেকটা সুস্থির পথে, কিন্তু মাঝে মাঝে কেন যেন চিন্তায় হারিয়ে যায়, এক ধ্যানে কিছু একটা লক্ষ্য করে। জিজ্ঞেস করলে রাবেয়ার মা বলে, উনি শব্দ শুনতে পাচ্ছেন কিন্তু শব্দটা কিসের সেটা উনি বুঝতে পারছেন না, অনেকটা গোঙানির মতো আওয়াজ। পরবর্তীতে আমার বাবা তাকে বলেন, যদি সমস্যা বড় হয়ে থাকে তাহলে হুজুরকে জানিয়ে আবারও সাহায্য নিতে। এভাবে কেটে যায় আরো দুই তিন দিন। হঠাৎ একদিন রাবেয়ার বাবা এসে বললেন, রাবেয়ার মা নাকি হঠাৎ করেই রাগ করে এবং রাগ করে অনেক কিছু ভাঙচুরও করে, মাঝে মাঝে নাকি রাগে উত্তেজিত হয়, কিন্তু যেহেতু কথা না বলে শুধু গোঙানি করে সুতরাং বোঝা যায় না এই রাগের কারণ। তারপর একটা সময় একা একাই অজ্ঞান হয়ে যায়। তিনি আরো বলেন, আজকে সকালে তাকেও মারতে এসেছিল এবং এই ধরনের আচরণ বেড়েই চলেছে। প্রিয় লিসেনার্স, কি ভাবছেন, সমস্যার সমাধান হয়ে গেছে? শুনতে থাকুন সেই লোমহর্ষক পরবর্তী অংশ। ওই দিন আসরের নামাজের পরে আমার বাবা ও রাবেয়ার বাবা একত্রে সেই হুজুরের কাছে গিয়ে তাদের সমস্যা খুলে বলেন। হুজুর বলেন, এমনটা তো হওয়ার কথা ছিল না, তবু আপনারা যখন বলছেন আমি ইনশাল্লাহ আগামীকাল আসরের নামাজের পরে আপনাদের বাড়িতে হাজির হব। এই বলে ওনাদেরকে আশ্বস্ত করে বাসায় পাঠিয়ে দেন। পরদিন বিকেলবেলা আম্মু আর আমি বাসায় থেকে যাই। আব্বু আমাদেরকে যেতে মানা করেন, কারণ যদি আম্মু বা আমার কোনো সমস্যা হয় এই ভয়েই আমাদেরকে যেতে দেন না। পরদিন আমি আমার আম্মুর কাছ থেকে সবকিছু শুনি। হুজুর আসতে আসতে প্রায় মাগরিবের নামাজের সময় হয়ে যায়। হুজুর মাগরিবের নামাজ আদায়ের পর প্রায় ৩০ মিনিট পরে বাসায় উপস্থিত হন এবং বাসায় ঢুকেই তিনি যেখানে বন্ধ দিয়েছিলেন সেই বন্ধগুলোর জায়গায় গিয়ে চার কোনায় ঘুরে উঠোনের মাঝখানে এসে দাঁড়ান এবং রাবেয়ার বাবাকে ইশারা করে ডেকে বলেন, এইখানে তিন হাত মাটি খুঁড়ে গর্ত করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন একটা সাদা কাপড়ের ব্যবস্থা করেন। হুজুরের কথা বলা শেষ হতেই সেই কাজ হয়ে যায়। এবার হুজুর বলেন, আমি যখন এই গর্তের মধ্যে নামব, সাদা কাপড় দিয়ে ওপরের দিকটা ঢেকে দেবেন। প্রায় 10 মিনিট পরে হুজুর কিছু সূরা পড়ে গর্তের মধ্যে নামেন এবং তার কথা অনুযায়ী রাবেয়ার বাবা ও আমি সাদা কাপড় দিয়ে ওপরের দিকটা ঢেকে দেই। প্রায় 10 থেকে 15 মিনিট পরে হুজুর বলে ওঠেন, কাজ হয়ে গেছে, আমাকে উঠান। আমি এবং রাবেয়ার বাবা সাদা কাপড়টা সরাতেই দেখি হুজুর সেন্সলেস হয়ে পড়ে আছেন এবং তার হাতে একটি বোতল। তড়িঘড়ি করে হুজুরকে গর্ত থেকে উঠিয়ে দ্রুত বারান্দায় একটি মাদুর বিছিয়ে শুইয়ে দেই। এরপর 20 থেকে 25 মিনিট পর হুজুর উঠে বসার পরে তাকে পানি পান করাই এবং হুজুর পানি পান করার পর বলেন, আমার হাতে একটি বোতল ছিল, সেই বোতলটি কোথায়? এরপর বোতলটি রাবেয়ার বাবা হুজুরের হাতে দিলে হুজুর বলতে শুরু করেন, পুনরায় ওরা শুধু এই জিনকেই নয়, আরও একটি কুফরি তাবিজ আপনাদের উঠোনে এই জিনের সাহায্যে পুঁতে রেখে যায়, যার জন্য আবারও সমস্যা দেখা দেয়। এটা বলার পরে হুজুর একটা রুমে গিয়ে মোমবাতি জ্বালিয়ে কিছু সূরা পড়েন এবং ওই বোতলটা খোলেন এবং ভেতরের তাবিজগুলো একটি বিশেষ পাত্রের মধ্যে রেখে পুড়িয়ে ছাই করে ফেলেন। তারপর এই তাবিজ পুরনো ছাইগুলো নদীর পানিতে ভাসিয়ে দিতে বলেন। কাজ সম্পন্ন হওয়ার প্রায় 1 ঘন্টা পরে রাবেয়ার মায়ের চেহারায় অনেকটা পরিবর্তন আসে এবং হুজুর তাকে ভালো করে পরীক্ষা করে দেখেন, তার ওপরে আর কোনো কুফরি কালাম বা জিনজনিত কোনো সমস্যা নেই। রাতে রাবেয়াদের বাড়িতে খাওয়া দাওয়া এবং থাকার ব্যবস্থা করা হয় হুজুরের। ফজরের নামাজের পরে সবার কাছ থেকে বিদায় নিয়ে হুজুর চলে যান। এর পর থেকে আর কোনো সমস্যার সম্মুখীন হননি রাবেয়ার মা। আল্লাহ তাদের হেদায়াত করুন। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন এবং এই ঘটনাটি তিনি লিখছেন যে তার ফুপুর কাছ থেকে শোনা। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। এই মুহূর্তে আমাকে আমার সাথে যুক্ত হয়েছেন শাহরিয়ার হাসান। আমি তার কাছে যাব। শাহরিয়ার হাসান, আপনি কি আমাকে এখন ঠিক মতো শুনতে পাচ্ছেন?
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আলহামদুলিল্লাহ এখন শোনা যাচ্ছে।
ওকে, সো শাহরিয়ার হাসান, আমি প্রথমে জানতে চাই আপনার পরিচয়, আপনি কোথা থেকে বলছেন, কি করেন, সেগুলো যদি একটু বিস্তারিত আমাদের জানাতেন।
আমার বাসা হচ্ছে খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাতে এবং আমি এখন একজন স্টুডেন্ট, কওমি মাদ্রাসাতে পড়াশোনা করি।
দারুন। আপনাকে প্রথমে স্বাগত জানাচ্ছি ভূত.কমে এবং সেই সাথে আপনার মানে কি বলবো যে আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। এবং আমি চাইব আজকে যে স্টোরিটা আপনি রেডি করে নিয়ে এসেছেন বা আজকে যে স্টোরিটা আপনি আমাদের শোনাতে চান, সেই স্টোরি সম্পর্কে প্রথমে কিছু কথা বলবেন, তারপরে সরাসরি আমরা আপনার ঘটনায় যাব।
একটু কথা বলি, সেটা হচ্ছে আমার ছোটকালের বিষয়। আপনি মানে আমি যখন মানে জন্মগ্রহণ করেছি পর থেকে আর কি মানে বড় হওয়ার পরে কিছুদিন আগে ঘটনাটা জানতে পেরেছি যে মানে আজকে ঘটনাটার সাথে এটা সংযোগ যে আমার সাথে ছোটবেলা থেকে একটা মানে পড়ি আর কি, যাকে আমরা মানে জিনদের মেয়ে বলি আর কি, পড়ি পড়ি আমি ছোটবেলা থেকে আমার সাথে থাকতো। এটা আমি জানতাম না, কিন্তু আজকে যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব এই ঘটনাটা ঘটার কিছুদিন আগে আমি জানতে পারি। আর এখান থেকেই মনে করেন কিছু ঘটনা আমার সাথে ঘটে, এমনকি এখনো ঘটে চলেছে।
আপনার ঘটনায় যাই, চলুন শুরু করা যাক।
প্রিয় লিসেনার, আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার হাসান খুলনা বিভাগ থেকে বলছি। আমার ঘটনাটা শুরু করি। এই বছর আর কি 2026 সালের জানুয়ারি মাসের জানুয়ারি মাসের শেষের দিকে হয়তো ঘটনাটা ঘটে, সঠিক তারিখ অথবা দিনটা মনে নেই। তো যখন ঘটনা ঘটে তখন তার কিছুদিন আগে আমার একটু জিন ঘটিত সমস্যা হয়, যার কারণে আমি একটু কবিরাজের কাছে যাই, আমার পরিচিত একজন কবিরাজ। তো কবিরাজের কাছে যাওয়ার পরে তিনি আমার সাথে কথা বলেন এবং আমার সাথে মানে আমাকে রোকায় করে, এরপর তিনি জানতে পারেন যে মানে আমার সাথে একটি জিন থাকে, একটা মেয়ে পরি থাকে, যে নাকি আমার ছোটবেলা থেকে আমাকে পছন্দ করে এবং ছোটবেলা থেকে আমার সাথে থাকে, কখনো ক্ষতি করেনি, এইটা তিনি বলেন। কিন্তু বলে যে এগুলো না থাকাটাই সাথে ভালো। এরপর রাসেল ভাইয়া আমার ঘটনাটা মনে করেন ওইভাবে থাকে, এরপর উনি কিছু তদবির দেন, মানে বলে যে এইগুলো এই কাজগুলো করতে হবে আপনাকে, এইগুলো মেনে চলতে হবে, পানি পড়া দেন, তেল পড়া দেন। তো আমি মানে উনি ঘটনাটা মানে যখন ঘটে তখন তিনি বলে দেন মানে খুব জোর গলায় যে আগামী 40 দিনের ভিতর যেন আমি রাত্রে বাইরে না থাকি, বিশেষ করে অমাবস্যার দিন, মানে অমাবস্যার রাত যেটা হয় আর কি, ওই ওই রাতে বাইরে যেন নাই থাকি। ঘটনাটা যেদিন ঘটে পরে আমি খেয়াল করে দেখতে পারি যে ওই রাতটা ছিল অমাবস্যার রাত, আর ওদিন মানে বিকালবেলা আমি আমাদের কালীগঞ্জে আসি, শহরে আসি একটা কাজের জন্য, বাইসাইকেলে আসি। তো ঘটনাটা ওই সময় ঘটে, তখন মাগরিবের আজান হয়ে গিয়েছে এবং কবিরাজ আমাকে বলেন যে আপনি মাগরিবের আজানের আগে বাসায় ফেরার চেষ্টা করবেন এবং মাগরিব এশা ফজর এই তিন ওয়াক্ত নামাজ যদি পারেন 40 দিন পর্যন্ত বাসায় পড়বেন, কষ্ট হইলে এরপর থেকে আপনার সমস্ত সমাধান আলহামদুলিল্লাহ হয়ে যাবে, তারপরে আপনি মসজিদে যেতেন, তা আমিও চেষ্টা করতাম। তো ওই দিন যখন ঘটনাটা ঘটে আর কি, তখন মাগরিবের আজান অলরেডি হয়ে গেছে এবং আমি রাস্তার মাঝে রয়েছি, আমার বাসায় যাইতে এখনো 2 কিলো পথ অতিক্রম করতে পারি। আমার কাছে তখন ফোনও নাই যে নিরিবিড়ি যাবো, যে না রাত হইলে সমস্যা নেই, ফোন আছে, লাইট আছে, তাড়াতাড়ি চলে যেতে পারবো। আমি একটু স্পিডে বাইসাইকেলটা চালাচ্ছিলাম, যে বাইসাইকেলের গতিটা নির্ণয় করা হয় আমার জানা মতে মোটরসাইকেলের 30 স্পিডে থাকলে, একটা মোটরসাইকেল যে স্পিডে চলে ওই 30 স্পিডের মতো আমার বাইসাইকেল ছিল। তো যাচ্ছি, সামনে একটি বাস আসতেছিল, আর ওই সময় আমি ভাবলাম যেহেতু মাগরিবের আজান হয়ে গেছে আর যদি কোনো সমস্যা হয় তো নিজেকে সেফ রাখার জন্য আর কি, রাসেল ভাই আমি আয়তাল করছি করি 3 বার করে বুকে ফু দিই এবং সাইকেলে ফু দিই। তো সাইকেলে যখন ফু দিই রাসেল ভাইয়া, মানে ঘটনাটা তখনই ঘটে, মানে দেখা যাচ্ছে আমরা যখন কোথাও দাঁড়িয়ে থাকি সাইকেল বা নিজেদেরকে কেউ যদি কখন ধাক্কা দেয়, আমরা তো মানে বুঝতে পারি যে একজন মানুষ ধাক্কা দিচ্ছে। সেম কাহিনীটা ঘটে ওই সময় রাসেল ভাইয়া, আমি আয়তাল করছি, যখনই পড়ে সাইকেলে ফু দিতে গিয়েছি হঠাৎ খেয়াল করি তাহলে আমি নিম্নপক্ষে 2 থেকে 3 হাত দূরে ছেঁচড়া খেয়ে আর কি অনেক দূরে চলে যাওয়ার কথা। কিন্তু আশ্চর্য ঘটনা, আমি জায়গাতেই থাকি, মানে এক পাও উলট পালট হইনি, পড়ছি তো জায়গায় আছি। এবং সমস্যা হয়েছিল একটু, সেটা হচ্ছে আমার বুকের দিকে একটু বাইসাইকেলের হ্যান্ডেলটা লাগে আর পা কেটে যায়, প্রায় 2-3 ইঞ্চি মতো কেটে যায়, এখানে প্রচুর রক্তক্ষরণ হয়। তো আমি তখন কিচ্ছু টের পাইনি, পুরো শরীরটা অবাস হয়ে যায়, প্রায় 10 মিনিট পর আমার শরীর অবাস ছেড়ে দেয়। তখন আমি টের পাই যে আমার পা কেটে রক্ত বের হচ্ছে, ওই অবস্থায় বাসায় যাই এবং ট্রিটমেন্ট নিই। তো এর ভিতরে আর একটা ঘটনা, এই ঘটনার ভিতরে সেটা হচ্ছে যে তার কি মানে কবিরাজের বাসা থেকে আসার কিছুদিন পর থেকে একটা জিনিস আমি খেয়াল করতাম, যে আমার আশেপাশে যখন কোনো অশরীরী আত্মা মানে যাওয়া আসা করে অথবা আশেপাশে থাকে, তখন আমি অনুভব করতে পারি যে আমার আশেপাশে কোনো অলৌকিক কিছু আছে অথবা হচ্ছে, মানে সাথে সাথে আমি টের পাই। আর উনি আমারে বলে দেয় যে হয়তো অনেক রকম সমস্যা হতে পারে, তুমি কিছু মনে করবা না। তো এই জন্য আমি আর ওই ঘটনাটাই বেশি ভয় পাই না, যেহেতু উনি বলেই দিছে যে বেশি সমস্যা হবে না অথবা একটু সমস্যা করতে পারে। তো এইভাবেই ভাই মানে এমন ভয় পড়ি, ওইটা আমার এখনো মানে এই ঘটনাটা বলতেছি শরীরের ভিতরেও ভয় করতেছে। এই ঘটনাটা মানে কিভাবে ঘটে যে একটা মানুষকে যদি জায়গায় দাঁড়াই থাকা অবস্থায়ও যদি তাকে ধাক্কা দেওয়া হয়, তাহলে ধাক্কা দিলে সে নিম্নপক্ষেও দু তিন হাত সরে যায় পিছন দিকে। তো আমি যা যেখানে পড়েছি সেই জায়গায় থাকি, আমার কোনো ক্ষতিও হয়নি। বা রাস্তার দিকে পড়লে যে বাস আসছিল বাসের পাশে পড়েছি তেমন না, রাস্তার পাশে পড়েছি কিন্তু কিছু হয়। তো একটা বিষয় রাসেল ভাই, ঘটনাটা এতটুকু ছিল, এর সাথে আর একটু কথা ছিল একটু। আলহামদুলিল্লাহ আল্লাহ আমার অনেক শুক্রিয়া যে তিনি আমাকে অনেকভাবে সেভ করছে। রাসেল ভাই আজকের ঘটনা আমার এতটুকুই, বেশি বড় না ছোট একটি ঘটনা।
অনেক ধন্যবাদ আপনাকে, আশা করছি যে যারা শুনলেন তাদের কাছেও ভালো লেগেছে। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অনেক রাত, এবং এই মুহূর্তে আপনি যুক্ত হয়েছেন আমাদের সাথে কথা বললেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন শাহরিয়া হাসান, আপনার সাথে ভবিষ্যতে আবারও কথা হবে, আর সেই সাথে আপনাকে অন্য ভুবন শোনার আমন্ত্রণ জানিয়ে রাখছি। ভালো থাকবেন। ওয়ালাইকুম সালাম। আমরা কথা বলছিলাম শাহরিয়ার হাসানের সাথে, এবং আশা করছি শাহরিয়ার হাসানের ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। শাহরিয়ার হাসান খুব চমৎকারভাবে বর্ণনা করেছেন তার নিজের সেই অভিজ্ঞতার কথা। এবং এখন আমরা বেশ কিছু কমেন্ট দেখতে পাচ্ছি। সাগর কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে আছেন, সুজন সর্দার আছেন খুলনা থেকে, টাঙ্গাইল থেকে আছেন রাব্বি, সাবার থেকে আছেন আনাস, ভোলা থেকে আছেন জাহিদ, আমাদের সঙ্গে আছেন শাহরিয়ার হাসান সাইফ, এবং তিনি এতক্ষণ ধরে ঘটনা বলছিলেন, তিনিও আসলে একটা কমেন্ট করেছেন, তো আমি তার কমেন্টটাও পড়ে ফেললাম। আমাদের সঙ্গে রাব্বানী রাজশাহী থেকে আছেন, আমাদের সঙ্গে আছেন এছাড়াও চট্টগ্রাম থেকে সাগর ফিজি থেকে আমাদেরকে শুনছেন, চট্টগ্রাম থেকে আছেন ফাহাদ, আমাদের সঙ্গে আছেন গোপালগঞ্জ থেকে মুশফিকুর, সাকিব আছেন আমাদের সঙ্গে ভোলা থেকে আছেন জাহিদ, শাহিদ আছেন দুবাই থেকে, টাঙ্গাইল থেকে আছেন রাব্বি, আমাদের সঙ্গে আছেন পাবনা থেকে নাম লেখেননি, আমাদের সঙ্গে আছেন ভাইয়া এখন পর্যন্ত রাস্তায় পানি, খিলগাঁওতে সকালে বৃষ্টি হয়েছিল সেই পানি জমে আছে নিশ্চয়ই, আজকে সকালবেলায় ঘুম ভেঙে উঠেই দেখছি প্রচণ্ড বৃষ্টি, সেই পানির কথাই হয়তো উনি বলছেন। আমাদের সঙ্গে আছেন লক্ষ্মীপুর থেকে নোমান, এছাড়াও আমাদের সঙ্গে আছেন টাঙ্গাইল থেকে রাব্বি, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও ঢাকা খিলক্ষেত থেকে রাসেল সহ আরো অনেকে। যাই হোক, আপনারা যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা পরবর্তী ঘটনায় যাব, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত এভাবেই আমাদের সঙ্গে থাকবেন। যারা এখনো পর্যন্ত www.bhoot.com.bd এখনো ভিজিট করেননি, প্লিজ ভিজিট করে ফেলুন, এবং অনেক কন্টেন্ট পেয়ে যাবেন সেখানে, সেই সাথে পেয়ে যাবেন আমাদের অন্য ভুবনের একটা মানে চমৎকার একটা প্ল্যাটফর্ম আপনারা দেখতে পারেন, যেখানে আসলে আমরা আমাদের প্রিমিয়াম কন্টেন্টগুলো রাখি, চাইলেই ভিজিট করতে পারেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত এভাবেই আমাদের সঙ্গে থাকবেন। চলুন পরবর্তী ঘটনায় যাওয়া যাক।
ভয়ের আরেক নাম com with Russell.
ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন, আমিও ভালো আছি আর ভালোর তলেই আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। নাম মিরাজ হোসেন, ঠিকানা পঞ্চগড়। এরপর তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন, যেটি আমি উল্লেখ করছি না। এরপর তিনি শুরু করেছেন তার মূল ঘটনা, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং ভালোর তলে। আজকে যে ঘটনাটি শেয়ার করব, এটি আমার দাদুর জীবনে ঘটে যাওয়া এক মর্মান্তিক কালো অধ্যায়। আমি দাদুর ভাষায় বলছি, আমি ছোটবেলায় খুব মেধাবী ছাত্র ছিলাম, তাই আমার বাবা মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। আমি পড়ালেখায় ভালো ছিলাম বলেই আমার বাবা গ্রামের মসজিদের ইমাম ছিলেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন এবং খুব পরহেজগার লোক ছিলেন, সবাই তাকে সম্মান করত। আমার বাসার ঠিকানাটা বলি, হাওজুত হাট থেকে চৌরাস্তা গ্রামে মেইন রাস্তা থেকে হেঁটে যেতে এক ঘন্টা সময় লাগে, দুপাশে বাঁশ ছাড়। খানিকটা দূরে যেতে আমাদের গ্রামের পারিবারিক কবরস্থান, এবং কবরস্থানের পর থেকে শুরু রাস্তা, দুপাশে বাঁশ ছাড়, এবং তার খানিকটা দূরে আমাদের বাসা। বাসার বর্ণনা দিচ্ছি, বাসার বাম পাশে একটি পুকুর, পেছনে সম্পূর্ণ বাঁশঝাড়, যত দূর চোখ যায় বাঁশঝাড়। ঘটনাটি ঘটে আমার বাবার সাথে। গ্রামে এক মানুষের মৃত্যুর পর কবরস্থানে দাফন করার পর আমার বাবা লক্ষ্য করেন যে কবরস্থানে দাফন করার মতো আর কোনো পর্যাপ্ত জায়গা নেই। আমার বাবা খেয়াল করেন কবরস্থানে তিনটি বটগাছ অনেকটা জায়গা জুড়ে আছে তারা। তাই সবার সাথে আলাপ আলোচনা করে বটগাছগুলো কাটার সিদ্ধান্ত নেন। যেই কথা সেই কাজ, বটগাছ দুটি কাটার পর ঘটনাটি ওই রাত্রে আমার বাবা মার সাথে ঘটে। আমার বাবার লাশ কবরস্থানে বটগাছটির ডালে ঝুলছে, এটা দেখে যেন বোঝা যাচ্ছে এখানে কেউ ফাঁসি দিয়েছে। আমার মার লাশটি বাসার বাম পাশে পুকুরের পানিতে ভাসছে, এই দেখে গ্রামের শোকের ছায়া নেমে আসে। আমাকে খবর দেয়া হয়, মাদ্রাসা থেকে আমার বাবা মার মৃত্যুর খবর আমি শুনি। এই শুনে আমার জীবনটাই বদলে যায়। আমি পুরোপুরি ভেঙে পড়ি। আমি বিশ্বাসই করতে পারছিলাম না আমার বাবা মা কেন মৃত্যুবরণ করেছে, মানতে পারছিলাম না। আসলে এটা শোনার পর আমার জীবনটাই বদলে গেল, আমি পুরোপুরি ভেঙে পড়লাম। বাসায় এসে আমি জানাজা শেষ করে দাফনের কাজ শেষ করলাম। আমার চাচাকে বললাম কবরস্থানের তিনটি বটগাছ ছিল, দুটি কোথায় গেল। চাচা বললেন কবরস্থানে আর কোনো জায়গা ছিল না, তাই গাছ দুটি কেটে ফেলা হয়েছে। আমি বুঝতে পারলাম আমার বাবা মার মৃত্যু স্বাভাবিক নয়। তাই আমি এই ঘটনার রহস্য জানতে হুজুরের দেয়া তিনটি জিন গভীর রাতে হাজির করাই। জিনের মুখে শুনে আমি বুঝতে পারি আমার বাবা মার মৃত্যু কেন হয়েছিল। কবরস্থানে দুটি বটগাছ কাটার ফলেই এই ঘটনা ঘটে। বটগাছ তিনটিতে ছিল পিশাচের বসবাস, কিন্তু আমার বাবা গাছ দুটিকে কেটে ফেলার জন্য তাদের আবাসস্থল নষ্ট হয়, তাই প্রতিশোধ নেবার জন্য তারা আমার বাবা মাকে মেরে ফেলে। কিন্তু একটি পিশাচ কবরস্থানে ওই বটগাছেই আছে, এটা শুনে আমার ভেতর প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। আমার বাবা মার সাথে যে ঘটনা ঘটেছে তা যেন আর কারো সাথে না ঘটে, এই জন্য আমার জিনকে দিয়ে পিশাচটিকে বন্দি করলাম এবং কবরস্থানের ওই বটগাছটিতে বন্দি করে রেখে দিলাম, যেখানে আমার বাবা মাকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে মেরেছিল। পিশাচটি বেশি শক্তিশালী হওয়ার কারণে আমি পুরোপুরি মেরে ফেলতে পারিনি। এই কবরস্থান থেকে রাত্রে মানুষের কণ্ঠে নানান শব্দ ভেসে আসে, এই শব্দগুলোর খোঁজ না করাই ভালো। রাস্তায় যাতায়াতের সময় পেছনে ঘুরে না তাকানোই ভালো। এই ছিল আমার দাদুর জীবনের মর্মান্তিক ঘটনা। এটা বলেই মিরাজ তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
ভয়ের আরেক নাম ভূত ডট কম উইথ রাসেল।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আসল, আমার সঙ্গে আছেন গোলাম রাব্বি। গোলাম রাব্বি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, অ্যান্ড আশা করছি যে আমাদের আজকের এই এপিসোডটি ভালো লাগলো আপনাদের কাছে। আর আপনারা নিশ্চয়ই জানেন যে আমি শুরুই করেছিলাম যে আজকে আমরা সবাই মিলে একটা আউটিংয়ে ছিলাম এবং সেখানে আমরা সবাই মিলে একসাথে ভূত ডট কম এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কালকে থেকে ইনফ্যাক্ট আমরা অনেক আলোচনা করেছি। অ্যান্ড আজকে এত রাতে আমি এক প্রান্তে বসে আছি, আমার আরেক প্রান্তে বসে আছেন গোলাম রাব্বি, একই শহরে কিন্তু দুজন দুই জায়গায়, বাট আমরা দুজন মিলেই আজকের এই শোটিকে সফল করার চেষ্টা করছি। গোলাম রাব্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার মানে কি বলবো যে জায়গা থেকে আপনি যে দায়িত্ব পালন করে যাচ্ছেন, যার কারণে আমরা মঙ্গলবার রবিবার এই শোগুলো আমাদের যারা লিসেনার তারা শুনতে পাচ্ছেন, এবং সেই একই সাথে আপনি যেভাবে আমাদের অন্য ভবনের জন্য কাজ করছেন, আমাদের ওয়েবসাইটটি দাঁড় করানোর জন্য পাশে আছেন, সেজন্য আপনাকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং গোলাম রাব্বি কে আমি সবসময়ই বলি যে মঙ্গলবারে যে এপিসোডটি, এর পুরো দায়িত্বই আসলে ওনার এবং উনি নিজেই এই পুরো জিনিসটা অর্গানাইজ করেন, আর সেজন্য ওনাকেও রাত জাগতে হয়, কালকে অফিস, তারপরেও এখনো পর্যন্ত রাত জেগে আছেন আমাদের সঙ্গে। গোলাম রাব্বি, আমি খুব ভালো লাগতো যদি আপনি এসে দুটা কথা বলতেন, আমাদের আজকের এই অতিথিদের সাথে বলবেন নাকি? যদি বলতে চান তাহলে কিন্তু অবশ্যই বলতে পারেন। আমি কিছু টেক্সট তো পড়ি না, এখন আমরা কমেন্ট পড়ি কিছু। আমি কিছু কমেন্ট পড়তে থাকি, যদি এর মাঝখানে আপনি যদি কোনো কথা বলতে চান আমাদের লিসনারদেরকে, আপনি কিন্তু শিওর আপনি কিন্তু আসলে সত্যি বলতে পারেন। তো আমার যেটা মনে হয় যে আমি কিছু কমেন্ট পড়ি এর মাঝখানে, গোলাম রাবি মনে হয় জয়েন করবেন, সেই পর্যন্ত আমরা কিছু কমেন্ট পড়ি। ঢাকা কিলক্ষেত থেকে রাসেল বলছেন, বলছি আমি সিরাজগঞ্জ থেকে বলছি, নাম লেখেননি। আমি শরণ জুরাইন থেকে বলছি, লিখেছেন জিহাদ, লিখেছেন ঢাকা থেকে। আমাদের সঙ্গে আছেন আশিক, আমাদের সঙ্গে এছাড়াও আছেন টাঙ্গাইল থেকে বলছি রাব্বি, আমাদের সঙ্গে আছেন আচ্ছা আপনাকে যমুনা টিভিতে দেখলাম, ওকে। আর এছাড়া আমি দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন। আসসালামু আলাইকুম ভাই, আমি আপনার একজন আচ্ছা তিনি ঘটনা দিতে চান, আমার নামটা মনে হয় জোবায়ের না জব্বার খান, তিনি আমাদের ঘটনা দিতে চান, আমরা আপনার ঘটনার অপেক্ষায় রইলাম, আশা করছি খুব দ্রুত আপনি ঘটনা দেবেন আমাদেরকে। সুজন সর্দার খুলনা থেকে বলছেন, সুজন সর্দার প্রতিদিনই আমাদেরকে শোনেন এবং অসংখ্য ঘটনা তিনি পাঠিয়েছেন আমাদেরকে, আমি কিছু কিছু ঘটনা পড়েওছি, আপনারা নিশ্চয়ই শুনেছেন সেই ঘটনাগুলো। সুজন সর্দারের ঘটনা যদি আরো শুনতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ইলিয়াস মৃধা কাপাসিয়া থেকে আমাদের সঙ্গে আছেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে আছেন সাইফুল, গাইবান্ধা থেকে আছেন মিলন, শান্ত আছেন রাজশাহী থেকে। এছাড়াও আমার একটা বাস্তব ঘটনা জানাতে চাই, নামটা লেখেননি ভাই আপনি। ময়মনসিংহ থেকে হেদায়েত আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছেন এছাড়াও বগুড়া থেকে সিফাত, আমাদের সঙ্গে আছেন ফাহিম, আমাদের সঙ্গে এছাড়াও আছেন নারায়ণগঞ্জ থেকে শুনছেন, নামটা হচ্ছে প্রিয়া, ওকে। সৌদি থেকে রাকিবুল আমাদের সঙ্গে আছেন, চুয়াডাঙ্গা থেকে আমাদের সঙ্গে আছেন, নাম লেখেননি। আমাদের সঙ্গে আছেন সাভার ভবানীপুর থেকে রাব্বি, রাব্বি নামের অনেকেই। ইটালি থেকে আমাদের সঙ্গে আছেন, লিখছেন জমছে না, আমরা চেষ্টা করছি জমানোর, যদি না জমে থাকে এটা পুরোপুরি আমার দোষ, কারণ হচ্ছে স্টোরিগুলো কিন্তু সত্যিই ভালো ছিল, এটা হয়তো আমি জমাতে পারিনি, সেজন্য আমাকে ক্ষমা করবেন, আমি আরও চেষ্টা করব যেন আপনাদের ভালো লাগে। রাব্বি আপনি জয়েন করেছেন এত রাত্রে, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি যদি একটু লিসনারদের উদ্দেশ্যে আপনার পক্ষ থেকে, আপনি যে প্রতিদিন যে মঙ্গলবারে সবাইকে একটা শো উপহার দিচ্ছেন এবং আমি নিজেও যাচ্ছি আপনিও নিজে যাচ্ছেন, আপনার এই ব্যাপারটা কেমন লাগে সেটা যদি একটু বলতেন শ্রোতাদের।
জি ভাইয়া ধন্যবাদ আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য, এবং লিসনারদেরকে অনেক ধন্যবাদ এত রাতে মানে মঙ্গলবারের লাইভ এপিসোডটা এনজয় করার জন্য। আপনারা অনেকদিন থেকে সবসময় রাসেল ভাইকে সবসময় লাইভে চাচ্ছিলেন, সে কারণে ভাইয়ার ঠিক পরিশ্রমটা আসলে করা মঙ্গলবার লাইভ করা। আর যেটা হচ্ছে যে আমরা রিসেন্টলি অন্নভুবন প্রোগ্রাম শুরু করেছি, এখানে আপনাদের রেসপন্স দেখে আমরা সত্যি আবির্ভূত, এবং ভাইয়া আমরা সবাই খুব এক্সাইটেড, আশা করি অন্নভুবনটা অনেক দূর পর্যন্ত যাবে, এবং এখানে আমরা কত কি আয়োজন করবো ইনশাল্লাহ আপনারা সময় হলে অবশ্যই দেখতে পারবেন। আর আপনাদের সাপোর্টের জন্য আমি আছি, আমাদের টিমরা সবসময় অ্যাক্টিভ আছে।
রাপি একটু যদি বলতেন, আপনার যেহেতু মঙ্গলবারের শোটা আপনার পুরোপুরি অতিথি নির্ভর এবং সেখানে ইমেল যায় কিন্তু অতিথিদের একটা বিশাল অংশ থাকে, সুতরাং আপনি যদি আপনার গেস্ট যারা রাখেন, যাদেরকে আপনি যাদেরকে সিলেক্ট করেন এবং নিয়ে আসেন আজকের এই মানে এপিসোডে বা এই মঙ্গলবারের শোতে, তাদের উদ্দেশ্যে যদি কিছু একটু বলতেন, কিভাবে তারা যোগাযোগ করতে পারে আপনার সাথে, কিভাবে তারা অংশ নিতে পারে, আপনি কিভাবে পুরো জিনিসটা করেন, মানে সিলেকশন প্রসেসটা কি, একটু যদি জানাতেন।
আসলে মঙ্গলবারের এপিসোডে আপনারা অনেকেই মানে জয়েন করতেছেন সবসময়, তো সাধারণত প্রসেসটা অনেকের কাছে মনে হয় কমপ্লেক্স, আবার ইজি ওয়েও আছে আমাদের কাছে। তো আপনারা যেটা করবেন, আমাদের যে facebook.com/rasel.shahin যে আমাদের যে পেজটা আছে মেইন অফিসিয়াল পেজ, সেটার আপনার ইনবক্সে চলে যাবেন, সেখানে আপনি জানাবেন যে আপনি আমাদের লাইভে অংশগ্রহণ করতে চাচ্ছেন মঙ্গলবারে, আর আমাদের স্টুডিও এপিসোডের ব্যাপারে আয়োজন থাকে, সো সেটার ব্যাপারে আগ্রহী থাকে সেটাও আমাদেরকে জানাবেন। জাস্ট ওইখানে আপনারা যখন আমাদের পেজে এসে নক করবেন যে আমি মঙ্গলবার স্টোরি শেয়ার করতে চাই, দেন ওখানে ইরাম কাজ করে, আমি করি এবং অন্যান্যরা কাজ করে, তো ওরা আমাকে ফরওয়ার্ড করলে পরে পরবর্তী সময় আমি আপনাদেরকে ফোন করে জানাই দিই, এবং একদিন আগে আমি সাধারণত অ্যালার্ট দিই এবং ডিসক্লেইমার এই সবকিছু শেয়ার করে আপনাদের পুরো গাইডলাইন আমি শেয়ার করে থাকি। জীবের।
থ্যাংক ইউ রাব্বি। আপনার আজকে আমি স্কেজুল জানি, আপনি জার্নি করে এসেছেন, তারপরে গেছেন অফিসে, তারপরে আপনার একটা ব্যক্তিগত একটা পড়াশোনা সংক্রান্ত ব্যাপার ছিল, সেটা শেষ করে বাসায় এসেছেন, বাসায় এসে তারপরে আমাকে আবার রিমাইন্ডার দেয়া, গেস্টকে রিমাইন্ডার দেয়া, তারপরে গেস্টকে নিয়ে আসা, এবং তারপরে মাঝখানে আরো ছোটখাটো বেশ কিছু কাজ করে এখন ফাইনালি আপনি যাবেন ঘুমাতে। যদি আপনাকে বলি যে আজকের এই দিনটা ওভারঅল কেমন গেল, কি বলবেন?
অসাধারণ ভাইয়া, আসলে আমাদের টিমের সাথে আমরা যখন ভাইয়া একত্র হই না, মানে খুবই ভালো লাগে। আমাদের আসলে টিমরা ছড়ানো ছিটানো থাকে তো দেশের বিভিন্ন স্থানে, আপনার কুষ্টিয়ায় আছে, তারপরে রংপুর, তারপরে খুলনা, মানে বিভিন্ন জোনে আমাদের মারাঠারা, ময়মনসিংহ, তো এরা সবাই যখন বছরে একবার বা দুইবার বা বিভিন্ন সময় একত্র হয় আমার খুবই ভালো লাগে। সব কাজটা যেমন যত যা আছে সব ফেলে আমি স্টুডিওতে হাজির হই, অথবা যে প্ল্যান থাকে ওইটা সাধারণত এক্সিকিউট করার চেষ্টা করি। তো আমাদের যে আউটিংটা ছিল অসাধারণ ছিল ভাইয়া। জি,
যেহেতু আমরা অনেক কষ্ট করে শো করি, যারা হচ্ছে আসলে ফেক চ্যানেল নিয়ে কিছু বলবেন নাকি?
জি জি, অবশ্যই। আচ্ছা একটা জিনিস কি, মানে আমরা সবসময় সবকিছু মানে রাইট, লিগাল এবং সঠিক জিনিসগুলো সবসময় আমরা ইউজ করবো, অপারেট করবো। বাংলাদেশ আসলে সেই আগের মতো নাই যে আপনার কপিরাইট কন্টেন্ট ইউজ করা বা কপিরাইট সফটওয়্যার ইউজ করা। তো আমি এগুলো নিয়েও সাধারণত কাজ করে থাকি, তো এগুলো আমরা সবাই সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করি। একটা কন্টেন্ট যখন একজন ক্রিয়েটর তৈরি করে তখন সেখানে তার কিছু অধিকার থাকে, তো যারা আপনার ইলিগালি অন্য কোথাও পাবলিশ করে থাকে তারা কিন্তু ক্রাইম করতেছে, এবং যে কন্টেন্ট ক্রিয়েটর তার প্রতি মানে অন্যায় বা অবিচার, যেটা রাসেল ভাই যদি ওই বিষয়ে তেমন কিছু বলে না, কিন্তু তারপরে এটা মানে তাদের অন্তত সচেতন থাকা উচিত যে আমরা এটা কেন করব, যে আমরা স্বত আর্নিং করি, কেন ইলিগাল ওয়েতে আমরা এগুলো করতে যাব, আরেকজনের কন্টেন্ট আমরা কেন ইউজ করব, এগুলো কোনো ফিউচার নেই। আপনারা নিজেদের মানে ক্রিয়েটিভিটি সেখানে শো করুন, কেন অন্যের কন্টেন্ট দিয়ে ক্রিয়েটিভিটি আপনারা শো করবেন। তো ভাইয়া এটাই আর কি সবাইকে বলবো আর কি, সবাই কেয়ারফুল থাকার জন্য।
রাব্বি অনেক ধন্যবাদ আপনাকে, আপনি অনেক সময় দিলেন এবং আমাদের সাথে এই গভীর রাতে আপনি যুক্ত হলেন, আপনাকে অনেক ধন্যবাদ। আগামী শো এর জন্য, আপনার মঙ্গলবারের এই শোটির জন্য শুভকামনা থাকলো রাব্বি। আর আমরা আসলে এরকম মানে লিসেনারদের নিয়েও আমরা এরকম মানে অংশগ্রহণ করতে চাই বিভিন্ন আউটিং এ, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। রাব্বি আপনি ভালো থাকবেন, আমরা দুজনেই একসাথে, আমি এবং রাব্বি দুজনেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন, স্পেশালি রাব্বির জন্য, রাব্বির জন্য প্রতিদিন প্রতি মঙ্গলবার এই ভালো ভালো গেস্ট নিয়ে এসে আপনাদের সাথে পরিচয় করে দিতে পারে। রাব্বি আপনি ভালো থাকুন। আসসালাম। এবং ডিয়ার লিসনার্স আপনারাও ভালো থাকুন, এবং আপনারা আমাদের সঙ্গে থাকুন, যেভাবে সাপোর্ট করছেন এখনো পর্যন্ত, যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলুন, এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমরা আজকের মতো বিদায় নিব, আল্লাহ হাফেজ।